রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
দর্শক শ্রোতা, আজকের যে বিষয়, মানব চরিত্রের একটি অন্যতম দিক নিয়ে আমরা আলোচনা করব। একজন মানুষের মধ্যে অনেকগুলো চরিত্র থাকে, অনেকগুলো দিক থাকে, যার মধ্যে একটি দিক হচ্ছে সততা। সততা মানব চরিত্রের একটি শ্রেষ্ঠ গুণ, মানব জীবনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ গুণ যার মাঝে থাকে, যার মাঝে রয়েছে, যার মাঝে আছে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত তাদের মর্যাদা বাড়িয়ে দেন। সত্যিকার মুমিন সততাকে চারিত্রিক বৈশিষ্ট্য থেকে ঊর্ধ্বে মনে করেন, কেননা তারা জানেন ইহা ঈমান ও ইসলামের পূর্ণতা দান করেন। এই সততা যার মধ্যে না থাকে, ওই মানুষকে সমাজের মানুষ চোখে দেখতে পারে না, তার ব্যাপারে ভালো মন্তব্য করতে পারে না। কিন্তু যার মধ্যে সততা থাকে, নৈতিকতা থাকে, সত্যবাদিতা থাকে, তো তার ব্যাপারে আমাদের সমাজের মানুষ, আমরা যারা রয়েছি, তার ব্যাপারে সুধারণা করে থাকি। তার বিপদে যদি সে পড়ে যায়, আমরা এগিয়ে যাই, এবং সে যদি কোনো কথা বলে আমরা মেনে নেই, অগোচরে মেনে নেই এবং অকপটে মেনে নেই, এবং এটাও বলে থাকি যে এ বেচারা সৎ মানুষ, সে এই কথাটা ভুল বলতে পারে না। পক্ষান্তরে যার মধ্যে সততা গুণ নেই, সে যদি একটা কথা বলে আমরা ফ্রড মনে করি, করবো কি করবো না মানে অনেকবার চিন্তা করি, অথবা তার সাথে আমরা মোলাকাত করতে, তার সাথে কথা বলতে গেলে, তার সাথে বসতে উঠতে মোয়ামেলা করতে আমরা অনেক সময় ভয় পেয়ে থাকি। আর সততা যার মধ্যে রয়েছে, সৎ যে ব্যক্তি থাকে, তার থেকে মানুষ প্রতারিত হয় না, কিন্তু অসৎ যে থাকে তার থেকে মানুষ প্রতারিত হয়। যার থেকে মানুষ প্রতারিত হয় না, তার সাথে মানুষের লেনদেন ভালো থাকে, তার সাথে মানুষের উঠা বসা ভালো থাকে, তার সাথে মানুষের আপনার মোয়ামেলা ভালো থাকে, সকল কিছু ভালো থাকে। আজকের এই সততা সম্পর্কে জানবো। আমাদের মাঝে রয়েছেন সোহেল ভাই। সোহেল ভাই, আজকের বিষয় সততা, শুরুতেই কিছু মাদানী ফুল দর্শকদের জন্য।
আসলে সততা আমরা অনেকে হয়তো বুঝে থাকি, সততা একটি উত্তম গুণ। আসলে সততা এটি একটি গুণ নয়, বরঞ্চ কয়েকটি গুণের সমষ্টি হচ্ছে সততা। যেমন ন্যায়পরায়ণতা, আন্তরিকতা, ভালোবাসার সাথে কারোর সাথে কথা বলা, সত্যবাদিতা, এগুলো কয়েকটি গুণ মিলে হচ্ছে সততা। আমরা যখন মানুষকে দেখি, মানুষ দুনিয়াতে এসেছে, আমরা আমাদের প্রয়োজনীয় কাজে নিজেরা জীবন অতিবাহিত করার জন্য আমরা একে অপরের সাথে মেলামেশা করি, অর্থাৎ চলাফেরা করি, কাজকর্ম উঠা বসা করে থাকি। আর এই চলাফেরার মাঝে আমরা কিন্তু কিছু লোকের ব্যাপারে কমেন্ট করি, কিছু কথা বলে থাকি যে এই লোকটার এই এই গুণ রয়েছে। তো ঠিক তেমনি সততা মানুষকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। একটি মানুষ, যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে দেয় সততা। যখন কোনো ব্যক্তির মধ্যে এই সততা চলে আসবে, তখন ওই ব্যক্তিকে আমরা মানুষ সবাই ভালোবাসে। যেমন যে ব্যক্তি সৎ কথা বলে, সৎ পথের আহ্বান করে, অসৎ পথে বাধা প্রদান করে, মিথ্যা বলা থেকে বিরত থাকে, মিথ্যাকে পছন্দ করে না, ভালো কাজ করে, মানুষের সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলে, ভালোবাসাপূর্ণ ব্যবহার করে, যখন এই কাজগুলো চলে আসে তার চরিত্রের মধ্যে, উত্তম চরিত্রগুলো যখন চলে আসে, তখন মানুষ তাকে ভালোবাসে, পছন্দ করে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন।
আচ্ছা সুবহানাল্লাহ,
এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন, হুকুম করছেন, হে ইমানদারগণ, হে মুমিন বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, পাশাপাশি কি করো, সত্যবাদীদের সাথে হয়ে যাও। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেন যারা সত্যবাদী হয় তাদের সাথে থেকে নিজের জীবনকে সততার মধ্যে যেন অতিবাহিত করি। যখন আমরা সত্যবাদীদের সাথে থেকে আমরা সৎ হব, ন্যায়পরায়ণ হব, সততা আমাদের মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মহা পুরস্কার, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকের এই বিষয়ে নির্ধারণ করা হয়েছে তা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়ন এবং জাগরণ। সর্বপ্রথম আমি যেটা জানতে চাইব যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো ঘটনা আছে কি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শয়ন ছিল, এমন জাগরণ ছিল, এ সম্পর্কিত যদি কোনো ঘটনা আমাদের সামনে তুলে ধরতেন।
মাশাআল্লাহ শাহরুখ ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমাতেন এবং কীভাবে জাগ্রত হতেন সে সম্পর্কে এখানে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি তাআলা একটা হাদিস শরীফ উদ্ধৃত করেছেন। বুখারী শরীফের একটা হাদিস শরীফের কিছু অংশ উনি এনেছেন। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায় করে সাধারণভাবে আরাম করতেন, এটাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৈনন্দিন অভ্যাস ছিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর প্রায় সময়ই কি করতেন, আরাম করতেন।
জি,
এটাও রিওয়ায়েতের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ার পূর্বে কোরআনুল করিমের কিছু সূরা তিলাওয়াত করতেন। যেমন আমরা রিওয়ায়েতের মধ্যে পেয়েছি যে সূরা মুলুক শরীফ তিলাওয়াত করতেন, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতেন, সূরা সিজিদা আস-সিজিদা এটা তিলাওয়াত করতেন, আর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতেন, এরকমও রিওয়ায়েত রয়েছে।
জি,
এবং কিছু দোয়াও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন।
জি,
অতঃপর এই দোয়া পাঠ করে ডান পার্শ্ব হয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতেন এবং এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করছি এবং আমি জীবিত হব, অর্থাৎ আমি ঘুমাচ্ছি এবং আমি জাগ্রত হব। এবং আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন। রিওয়ায়েতের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে জাগ্রত হতেন তখন এই দোয়াটা অধিকাংশ সময় পাঠ করতেন। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটার অর্থ কিছুটা এরকম, আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পর জীবিত করেছেন, আর তার দিকেই আমার হাশর হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, কখনো রাতে তিন ভাগের দুই ভাগ ঘুমাতেন, এক ভাগ শেষ ভাগে জাগ্রত হতেন, আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই দোয়া পাঠ করতেন, যেটা আমি কিছুক্ষণ আগে পাঠ করেছি। সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন,
সুবহানাল্লাহ,
মুখ মোবারককে পরিষ্কার করতেন, অর্থাৎ মিসওয়াক করতেন।
জি,
অতঃপর ওযু করতেন আর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
আজকে যে বিষয়টি আমরা নিয়েছি যে সাধারণ নিরীহ মানুষের প্রতি যে অত্যাচার করা, তো এই অত্যাচারিত ব্যক্তির প্রতি দয়া, তো আমি প্রথমেই যে প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে, একজন অত্যাচারিত ব্যক্তি কী কীভাবে সে অত্যাচারিত হয়?
খুব চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই। একজন ব্যক্তি নানানভাবে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হতে পারে, আর নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত ব্যক্তিকে কিন্তু মজলুম বলা হয়। আর এই মজলুম ব্যক্তির শান মান আল্লাহ তাআলার দরবারে আরো বেড়ে যায় যদি সে ধৈর্য সহকারে থাকে। এখন আপনি প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি কিভাবে কি কি ক্ষেত্রে অত্যাচারিত হয়। দেখুন, মানুষের অধিকার হরণ করা, তাদের ধন সম্পদ আত্মসাৎ করা অনেক বড় জুলুম। আর এই জুলুমের কারণে পুরো পৃথিবীতে কিন্তু বিশৃঙ্খলা এবং অশান্তি নেমে আসে। কাজেই শান্তি ও সম্প্রীতি বিনষ্ট না হয় সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একজন মানুষ কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হতে পারে, কারো হাত দ্বারা সে নির্যাতিত হতে পারে, কারো মুখ দ্বারা। আপনার প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি রয়েছে, আপনি কথা দিয়েও কাউকে নির্যাতিত করতে পারেন, মেন্টাল টর্চার যেটা, অথবা কারো গায়ে আপনি হাত তুলতে পারেন, তার সহায় সম্পত্তি অর্থ বৃত্ত যা কিছু রয়েছে জমি জমা সেটা আপনি আত্মসাত করে নিলেন, তার প্রতি জুলুম করা হলো। কাউকে যদি হক তাকে আপনি দিলেন না, হক থেকে বঞ্চিত করলেন, এটাও তার তাকে তার প্রতি জুলুম করার সামিল, তার প্রতি অত্যাচারিতে সামিল। তো এভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু একজন মানুষের প্রতি জুলুম করা হয়ে থাকে, তার অধিকার তাকে পূর্ণভাবে না দেয়া এটাও তার প্রতি জুলুম করা, কিংবা তার যে বাক স্বাধীনতা রয়েছে তাকে বলতে না দেয়া, তার যে ইসলাম যে স্বাধীনতাগুলো দিয়েছে সেগুলো তার স্বাধীনতাগুলোকে তার অধিকারগুলোকে আদায় না করা, সেগুলো অধিকারগুলোকে খর্ব করা, বিনষ্ট করা, এগুলোও কিন্তু অত্যাচারের সামিল, এগুলো জুলুমের সামিল। এভাবে বিভিন্নভাবে একটা মানুষকে কিন্তু জুলুম নির্যাতন আর নিপীড়ন করা যেতে পারে, আর যাদেরই উপরে করা হয় তাদেরকেই বলা হয় অত্যাচারিত বা মজলুম,
মজলুম বলা হয় তাদেরকে।
জি, আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে দায়িত্বশীলতা, হোয়াট আর আওয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের দায়িত্ব কি কি। প্রত্যেক পুরুষ এবং নারীর বিভিন্ন ধরনের দায়িত্ব থাকতে পারে। একজন পুরুষ যখন বাবা তখন ওনার কিছু স্পেসিফিক দায়িত্ব থাকে, ওই পুরুষ আবার যখন সন্তান ছিল তখন ওনার কিছু দায়িত্ব আছে, যখন স্বামী তখন কিছু দায়িত্ব আছে, ওই পুরুষ আবার যখন ভাই তখনও কিছু দায়িত্ব আছে। সিমিলারলি যখন কোনো একটি নারী কন্যা থাকে, মেয়ে থাকে, তখন তার কিছু দায়িত্ব থাকে, যখন সে কারো বোন হয় তখন তার কিছু দায়িত্ব থাকে, যখন সে কারো মা হয় তখন তার কিছু দায়িত্ব থাকে, এবং যখন সে কারো স্ত্রী হয় তখন তার কিছু দায়িত্ব থাকে। তো ক্যাটাগরি অনুযায়ী দায়িত্ব। আচ্ছা, আবার অফিসিয়াল যে ওয়ার্কার আছে ওনাদেরও কিছু দায়িত্ব আছে, স্টুডেন্ট যারা আছে ওনাদেরও কিছু দায়িত্ব আছে। তো মূল কথা হচ্ছে যে যার যার অবস্থানে কিছু কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বকে আমরা কতটুকু পালন করছি, নাকি আমরা অবহেলায় সে দায়িত্বগুলোকে ছেড়ে দিচ্ছি। আর দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে কি কি অপকারিতা আছে, কি কি ক্ষতি আছে, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমাদের ফুল আমরা পেশ করবো আমাদের ফারুক ভাই থেকে ইনশাআল্লাহ।
দেখুন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জিন্দেগির মাধ্যমে আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করবো সবকিছু বর্ণনা করে দিয়েছে।
সুবহানাল্লাহ।
এমনিতে ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যার মধ্যে সবকিছুর আলোচনা রয়েছে।
বাহ,
কোরআনুল কারীমে এমন একটা আয়াত রয়েছে যে আমি কোরআনে এমন কিছু নেই যা আমি বাদ দিইনি, তো সবকিছু আমি ইনক্লুড করেছি।
সুবহানাল্লাহ।
হয়তো প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে, যেখানে কোরআনুল কারীমে স্পষ্ট নাই সেটা হাদিসে পাক দ্বারা আমরা পেয়েছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দায়িত্বশীলতার ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাই, প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকে, সেটা ছোট বাচ্চা হোক, সেটা যুবক হোক, বৃদ্ধ হোক, মা হোক, ভাই হোক, কারো ছেলে হোক,
যে
প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে দায়িত্ববান। শুধু তাই নয়, তার দায়িত্ব আছে সে কি পার পেয়ে যাবে, তার দায়িত্বের ব্যাপারে সে যত্নবান হবে বা কেউ যত্নবান হবে না, দায়িত্বের প্রতি গুরুত্ব আরোপ করবে অথবা গুরুত্ব আরোপ করবে না,
আল্লাহু আকবার,
তাই হবে না। ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করো,
আল্লাহু আকবার।
শুধু দায়িত্ব আছে না, মা তার দায়িত্ব আছে ছেলের প্রতি, তো এটা আমি অবহেলা করলে হবে না। এই দায়িত্বের ব্যাপারে
জিজ্ঞাসাবাদ করা,
জিজ্ঞাসাবাদ করা,
আল্লাহু আকবার।
আমি কারো অধীনস্থে স্ত্রী রয়েছি, আমার উপর অনেক দায়িত্ব রয়েছে।
জি,
আমি কোথাও চাকরি করি বা কারো সাথে ব্যবসা করি, আমারও কিছু দায়িত্ব রয়েছে,
আল্লাহু আকবার।
আমি আমার বাংলাদেশের নাগরিক অ্যাজ এ সিটিজেন হিসেবেও আমার কিছু
দায়িত্ব আছে, মাশাআল্লাহ।
এবং আমার দায়িত্বের ব্যাপারেও
দায়িত্ব কি সেটা জানবে, তখনই তো দায়িত্বশীলতার প্রশ্নটা আসবে। কোন বান্দা যদি নাই জানে তার দায়িত্ব কি, আপনি যদি, আমরা যদি দেখি যে কামিয়াব যারা লোক, যারা সাকসেস হয়েছে জীবনের মধ্যে, তারাও কিন্তু তাদের রুমের মধ্যে একটা লিস্ট করে রাখে যে তার কি কি দায়িত্ব, এই দায়িত্বের ব্যাপারে সে আজকের দিনে কতটুকু দায়িত্বশীল ছিল।
বলা হচ্ছে যে যে ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে যত্নবান হবে না, সে তত অগ্রগামী হবে,
আল্লাহু আকবার।
দেখুন না, আমি যদি দুইটা ব্যক্তির সাথে পার্থক্য করি, একজন দায়িত্বের ব্যাপারে অধিক গুরুত্ব দেয়
যে,
আর অন্যজন দায়িত্বের ব্যাপারে অবহেলা করে, তখন দেখা যাবে যে ব্যক্তিটি তার দায়িত্বের ব্যাপারে, সেটা ঘরের দায়িত্ব হোক, সেটা ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব হোক, সেটা সমাজের মধ্যে দায়িত্ব হোক, সেটা রাষ্ট্রের মধ্যে দায়িত্ব হোক, সে দায়িত্বকে গুরুত্ব দিয়েছে, আর সেই মানে উচ্চ মর্যাদায় সমাসীন রয়েছে। আর যে ব্যক্তিটি দায়িত্ব নিয়ে অবহেলা করেছে, দায়িত্বকে অবজ্ঞা করেছে, নেগলেক্ট করেছে, সেই এখনো কি রয়েছে, তার জায়গায় রয়েছে, সেই উন্নতি করতে পারেনি।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
প্রিয় দর্শক শ্রোতা এবং মাশাআল্লাহ ছোট বন্ধুরা, যে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কেনই বা থাকবো না, এর দ্বারা আমাদের দুনিয়াবী উপকারিতাও রয়েছে এবং আখিরাতের উপকারিতাও রয়েছে। আচ্ছা, অনেকে মনে হয় প্রশ্ন আসছে যে আখিরাতের উপকারিতা কিরকম রয়েছে বা দুনিয়ার উপকারিতা কিরকম রয়েছে। যদিও আমরা হয়তো বা দুনিয়া উপকারিতা অনেক কিছু জানি, কিন্তু আখিরাতের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ বা আমরা অনেকেই আর জানি না এরকম রয়েছে। তো কিতাবের মধ্যে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা ইমানের অঙ্গ বলা হয়েছে। সুবহানাল্লাহ ছোট্ট বন্ধুরা, যে ইমান যেটা মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, কি ইমান, যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিবে তারাই একমাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এই ইমানের যে অঙ্গ বা শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে একটি অঙ্গ কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। তাই প্রিয় ছোট বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে আমাদের উচিত কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। কেননা আমাদের ইসলাম, আমাদের মুসলমান ধর্মে এটা কি বলা হয়েছে, আমরা যারা মুসলমান রয়েছি আমাদের এই বিষয়ে বলা হয়েছে কি, আমাদের নবী বলেছেন তোমরা সর্বদা কি থাকো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো। আজকের অনুষ্ঠানের মধ্যে, আজকের এই সেগমেন্টে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা যেন প্রতিনিয়ত আমাদের হাত ধুই বা আমরা হাত যেন পরিষ্কার রাখি। কেননা আমরা যে খাবার খাই, তাহলে বেশিরভাগ আমরা কি করি, আমরা এই হাত দিয়ে আমরা খাবার খেয়ে থাকি। তো আমরা যেন আমাদের হাতগুলা সাবান দিয়ে ধুয়ে নিই, পরিষ্কার রাখি। কেননা যখন আমরা এই হাত দিয়ে খাবার খাই, যদি আমরা হাত ধুয়ে ভালোভাবে পরিষ্কার না করি, তাহলে এই হাত না ধোয়ার দ্বারা বিভিন্ন জীবাণু বা বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটে যেতে পারে, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর, বলতে গেলে পরিবেশের মাধ্যমে অস্বাস্থ্যকর, আমাদের শরীরের মধ্যে অসুস্থতা বোধ হতে পারে। কেননা আপনারা হয়তো বা দেখেছেন অনেক সময় যে আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এবং অনেকের মাস দেখা যায় কি কলেরা হয়ে থাকে বা ডায়রিয়া হয়ে থাকে। ডাক্তারদের বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে যে এরকম মারাত্মক কিছু রোগের কয়েকটি হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ এটাও রয়েছে যে আমরা ভালোভাবে হাত না ধোয়ার কারণে যখন আমরা বা ওয়াশরুম বা টয়লেটে যাই, তখন এই টয়লেট থেকে আসার পরে যদি আমরা ভালোভাবে সাবান দিয়ে হাত না ধুই, বিভিন্ন বাইরেও যদি বা বিভিন্ন ধরনের কাজকর্ম করার পর যদি আমরা ভালোভাবে হাত না ধুই, তাহলে আমাদের এই যে নখের মাঝখানে, নখের পাশে বা বিভিন্ন হাতের বিভিন্ন কোনার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া লেগে থাকে, যার কারণে এগুলো যখন আমাদের কাবারের মাধ্যমে পেটে যায় তখন এই ধরনের মারাত্মক রোগগুলো সৃষ্টি হয়ে থাকে। এবং আরেকটা বিষয়, যখন আমরা হাত ধুই তখন আমরা দেখা যায় কি যে একটু সাবান নিলাম, দেখ তাড়াতাড়ি করে হাত দিয়ে ফেললাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, এরকম নয়, বরঞ্চ সাবান যখন দিই আমরা, আমির আহলেসুন্নাহ দামত বারাকাতুহুল আলিয়ার, হয়তো বা আপনারা অনেক সময় বিভিন্ন ভিডিও দেখেছেন মাদিনা মুজাক্কারা বা বিভিন্ন ক্ষেত্রে, যে আমির আহলেসুন্নাহ দামত বারাকাতুহুল আলিয়াও আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাশাআল্লাহ, যে আমরা যখন সাবান দিয়ে হাতে লাগাই তখন আমরা যেন প্রতিটা আঙ্গুল ভালোভাবে এভাবে হাতটা যেন কমপক্ষে 20-30 সেকেন্ড যেন আমরা এটা ধুয়ে নিই। এর দ্বারা ইনশাল্লাহ কি হবে, আমাদের হাতে যদি বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু থাকে তা ধ্বংস হয়ে যাবে বা চলে যাবে ইনশাল্লাহ।
আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রানে সুরার হামারি নাসলে অনুষ্ঠানের দৃশ্য।
হযরত সাইয়্যিদ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে রিওয়ায়াত ফরমাতে হ্যায়, اللہ کے رسول صلی اللہ تعالی علیہ وسلم نے ارشاد فرمایا، ابلیس لعین پانی پر اپنا تخت بچھاتا ہے، پھر مختلف اطراف عالم دنیا بھر کے میں اپنے لشکر بھیجتا ہے، ان لشکروں میں ابلیس کے سب سے زیادہ قریب درجہ اس کا ہوتا ہے جو سب سے زیادہ فتنہ مچاتا ہے، اس کے بعد ایک لشکر واپس آ کر اس کو کہتا ہے، افکار گزاری دے رہا ہے کہ میں نے فلاں فلاں فتنہ کیا، ابلیس کہتا ہے تو نے کچھ بھی نہیں کیا، پھر ایک اور آ کر کہتا ہے میں نے ایک آدمی کو اس وقت تک نہیں چھوڑا جب تک اس کے اور اس کی بیوی کے درمیان جدائی نہیں ڈال دی، یعنی ایسے حالات پیدا کر دیے کہ بس اب یہ جدا ہوئے کہ ہوئے، لڑائی اور آپس میں نا اتفاقی۔ تو جب اس نے اپنی یہ بات بیان کی تو ابلیس اسے اپنے قریب کرتا اور کہتا ہے تو کتنا اچھا ہے، اور اس سے اپنے ساتھ چمٹا لیتا ہے۔ اس کو امام مسلم وغیرہ نے بھی روایت کیا ہے۔ یہ جو میاں بیوی کے جو جھگڑے ہیں نا، اس کے فوائد تو ہیں نہیں سوائے نقصان کے، اور جن آپ کو تو خیر اس کا نقصان جو ہوتا ہونے کا ہوتا ہے، لیکن بیسیکلی یہ غور کریں نا تو یہ آپ کا آپس کا صرف درمیانی مسئلہ نہیں ہے میاں بیوی کا، حقیقت میں اس میں ایک تیسرا فرد بھی ہے جو آپ کی اولاد ہے، اور دیکھا جائے تو سب سے زیادہ نقصان اور دور تک جو شخصیت یا جو فرد متاثر ہو رہا ہے، افیکٹڈ ہو رہا ہے، وہ آپ کا اپنا بچہ ہے، آپ کی اپنی اولاد ہے۔ اس کی زندگی گویا کہ ایک طرح سے محرومی کا شکار ہو جاتی ہے، اور گویا کہ یہ ہماری نسلوں میں سے یہ ایک جو سمجھے پورے باغ میں سے یہ کلی ہے جو ابھی پوری طرح کھلتی بھی نہیں ہے، اور اس کے مرجھانے کے دن شروع ہو جاتے ہیں، ماں باپ الگ ہو گئے نا۔ بچوں کے لیے ایک نفسیاتی صدمہ ہے، کیونکہ اب وہ ماں باپ کا پیار اور شفقت ایک ساتھ نہیں پا سکتا۔ طلاق سے جو ہماری نسلیں برباد ہوتی ہیں، جو ہمارے بچے برباد ہوتے ہیں، بچوں کا جو نقصان ہو رہا ہوتا ہے، میں اس پر آپ کی آج توجہ چاہوں گا کہ آپ تو آپس میں لڑ لیں گے اور بدقسمتی کے ساتھ آپ لڑ کر الگ ہو جائیں گے، یہ اگرچہ جائز ہے طلاق مگر یہ ناپسندیدہ ہے، اور اس کی بعد پھر صورتیں الگ الگ بنتی ہیں طلاق کی، بہت ناپسندیدہ عمل ہے یہ طلاق۔ اور کیونکہ اس کے نقصانات بھی بہت زیادہ ہیں پورے خاندان اور فیملی پر، لیکن چونکہ ہمارا ٹاپک شروع سے ہی ایک اولاد اور ہماری نسلیں رہا ہے، اس لیے میں اس کو اس پیرائے میں رکھنے کی کوشش کروں گا. اور یہ بات یاد رکھیے گا کہ طلاق سے ہو سکتا ہے کہ شوہر کو صدمہ ہو، بیوی کو بھی صدمہ ہو، لیکن آپ دونوں کے صدمے جو ہے نا ایک عارضی ہیں. جب آپ کی شادی ہو جائے گی، آپ اپنا دوسرا گھر بسا لیں گے، تو ہو سکتا ہے کہ آپ کے یہ صدمے صدمے نہ رہیں، بھول جائیں. ایک فرد ہے جس کا یہ صدمہ عارضی نہیں ہے، اس کا یہ صدمہ مستقل ہے، وہ فرد آپ کی اولاد ہے. وہ ماں کے پاس رہے تو باپ سے دور ہے، باپ کے پاس رہے تو ماں سے دور ہے. اس کی زندگی انتہائی پریشان اور بہت پریشان ہو جاتی ہے. تو آج ہمارے موضوع کو سمجھنے کی کوشش کیجیے گا کہ میں آپ کی اولاد کا مستقبل کس طرح برباد ہوتا ہے طلاق کی وجہ سے، اور کس طرح وہ افیکٹڈ ہوتا ہے. یعنی ماں باپ کو اپنی اولاد سے بہت محبت ہوتی ہے. حدیث پاک میں آتا ہے اولاد کی خوشبو جنت کی خوشبو ہے. تو آخر آپ اپنی اولاد کے لیے کمپرومائز کیوں نہیں کر لیتے؟ کیا آپ کی اولاد اجڑ جائے گی؟ اولاد کہیں کے نہیں رہے گی. میں نہیں کہتا کہ طلاق کا ایمرجنسی ایگزٹ نہیں ہے، بالکل ایمرجنسی ایگزٹ ہے، ہمارے دین نے ہماری شریعت ایک راستہ رکھا ہے. لیکن ایسا تو نہیں ہے نا کہ پھر وہ طلاق ہو جانے کے بعد بچے کے لیے وہ راستے یا وہ مواقع مہیا کیے جائیں. ہماری سوسائٹی کی بات کر رہا ہوں کہ جس سے وہ باپ کی بھی اس کو محبت ملتی رہے، ماں کی محبت ملتی رہے. اچھا وہ باپ سے بھی نفرت نہ کرے، ماں سے بھی نفرت نہ کرے. یہ بھی ہو سکتا ہے کہ ماں کے پاس رہے تو باپ کی نفرت پیدا ہو جائے، باپ کے پاس رہے تو ماں کی نفرت پیدا ہو جائے. ماں کو پوچھے گا تو بڑا بڑا ہو کر کہ آپ نے کیوں چھوڑا ابو کو، یا ابو نے آپ کو کیوں چھوڑا، تو کیا ماں اسے اپنی برائیاں، اپنی خامیاں، اپنی خرابیاں بیان کرے گی؟ کیا ماں کبھی یہ کہے گی کہ بیٹا میں مطلب میری بھول تھی، میرے سے غلطی ہو گئی، میں نے قدر نہیں کی؟ کیا یہ کہے گی مجھے معاف کر دو بیٹا، میری وجہ سے یہ گھر ٹوٹ گیا، کاش کہ میں کر لیتی؟ یا باپ کے پاس جائے گا تو باپ کو پوچھے گا کہ ابا آپ بتاؤ کہ آپ نے میری امی کو کیوں چھوڑا؟ تو ابا کہے گا بیٹا میں نالائق تھا، میں مطلب بے وقوف تھا، میری مت مر گئی تھی، میں نادان ہو گیا تھا، میں بہک گیا تھا، یا میں مطلب غلطی پر تھا، اور میں مطلب کہ میں نے وہ آپ کی امی کی قدر نہیں کی، آپ کی امی کا احساس نہیں کیا. کیا یہ کبھی کہیں گے؟ میں صرف سمجھا رہا ہوں، کبھی بھی نہیں کہیں گے وہ الا ماشاء اللہ. نارملی یہ کہیں گے تمہارا باپ ایسا تھا، تمہارا میں نے تو بہت نبھانے کی کوشش کی، میں نے تو بہت یہ کرنے کی کوشش کی. اب یہ جو فیڈنگ بچے کے دماغ میں ہو رہی ہے، آپ نسل کے دماغ میں کیا ڈالیں؟ اس کے دماغ کی زمین میں آپ کون سا بیج بو رہے ہیں؟ اور جب یہ بڑا ہوگا تو یہ کون سی فصل نکالے گا؟ یا باپ اپنے بچے کے دماغ میں کون سا بیج بو رہا ہے؟ یہ بچہ جب بڑا ہوگا تو کیا کرے گا یہ جب اس کے ماں باپ الگ ہوں گے؟ اور جب بہت ہی زیادہ جھگڑا ہو جاتا ہے تو پھر وہ جو اس کا بچہ ننیال اور ددیال کے درمیان دو ٹکڑے ہو کر رہ جاتا ہے.
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়. আসুন এর কিছু দৃশ্য দেখে আসি.
পাকি কি اہمیت کیا ہے؟
پاک رہنے کی تو اہمیت بہت ہے. مسلمان تو ہی پاک سارا، غیر مسلم نجس ہے. دیکھو مشرک کے لیے لفظ نجس استعمال ہوا، نجس
جی یہی ہے.
یہی
ہے. یا ایھا الذین آمنوا انما المشرکون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا.
یہ ان کے اندر جو نجاست ہے، باطنی نجاست، خباثت، جب تک ایمان نہیں لائیں گے یہ دھلیں گے نہیں. ان کو پانی، سات سمندر کا پانی بھی کفر کو دھو نہیں سکتا، ایمان کا پانی دھو سکتا ہے، صرف ایمان کا پانی. اور رہا مسلمان تو اس کے اندر جو باطنی نجاستیں آ گئی تو اس کو توبہ کا پانی دھو سکتا ہے، اللہ کی رحمت کا پانی دھو دیتا ہے. اور ظاہری نجاست جو ہے اس کو پانی دھوتا ہے. تو بہرحال دل بھی پاک ہونا چاہیے گناہوں سے، اور ظاہری جسم بھی نجاستوں سے پاک ہونا چاہیے. پاکی کی بہرحال بڑی اہمیت ہے، اور اس پر نماز کا بھی دار و مدار ہے. کہ نماز کے لیے بھی صاف طہارت پاک بہرحال اس کی تفصیل ہے کتنا حصہ پاک نہ ہوا تب بھی نماز ہو جائے گی وغیرہ دوبارہ لے کے پاک ہونا چاہیے نظافت من الایمان کہ صفائی ایمان سے ہے تو یہ پیارے آقا صلی اللہ تعالیٰ علیہ وسلم کی سنت بھی صاف ستھرا آپ کی تو طبیعت میں نفاست سب سے زیادہ نفاست اور پیارے آقا صلی اللہ تعالیٰ علیہ وسلم کا پسینہ کائنات کی سب سے بہترین خوشبو پترے جنت میں بھی ایسی خوشبو نہیں جیسی خوشبو نبی کے پسینے میں ہے
رمضان 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 رمضان